বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন আজ বুধবার 1 জুন, 18 জ্যৈষ্ঠ এবং ফার্সি 11 খরদাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টে 22 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা firsttoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকে দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন, ইরাকে অব্যাহত তুর্কি সেনা অভিযান সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই, এবং ভরা মৌসুমে বাংলাদেশে চালের দাম বৃদ্ধিতে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ এবং বিএনপির প্রতিক্রিয়া সম্পর্কে ঢাকার প্রতিবেদন। থাকছে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। এরপর থাকবে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। তারপর রয়েছে পত্রপত্রিকার খবরের প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। প্রান্তিক আয়োজনে থাকবে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ফিলিস্তিন ও ইয়েমেনের জনগণের অধিকার রক্ষার প্রশ্নে নিজের অবস্থান স্পষ্ট করুন, পোপ ফ্রান্সিসের প্রতি ইরানের সর্বোচ্চ নেতার আহ্বান। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি রাষ্ট্রদূতদের হস্তক্ষেপমূলক বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ভারতের তেলেঙ্গানা প্রদেশে 2 দশক আগে বন্ধ হয়ে যাওয়া চারমিনার মসজিদ খুলে দেওয়ার দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা রশিদ খান। এবং ইউক্রেনকে রকেট লঞ্চার সরবরাহ করার পরিকল্পনা নিয়ে রাশিয়ার সঙ্গে সংঘাতের ঝুঁকি সৃষ্টি করেছে আমেরিকা, হুঁশিয়ারি দিল মস্কো। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ভ্যাটিকান সিটি সফররত ইরানের ধর্মীয় শিক্ষাকেন্দ্রগুলোর পরিচালক আয়াতুল্লাহ আলী রেজা আরাফি ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির মৌখিক বার্তা পোপকে পৌঁছে দিয়েছেন। মঙ্গলবার বিকেলে ভ্যাটিকান সিটিতে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে আরাফি পোপকে বলেন, আমাদের সর্বোচ্চ নেতা আমার এই সফর সম্পর্কে জানতে পেরে আপনাকে তার সালাম জানিয়েছেন। তিনি ইসলাম ও খ্রিস্টান ধর্মের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠায় আপনার ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। সেই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, আপনি সারা বিশ্বের নির্যাতিত জনগোষ্ঠী, বিশেষ করে ফিলিস্তিন ও ইয়েমেনের জনগণের অধিকার রক্ষায় সচেষ্ট হবেন এবং এই দুই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করবেন। সাক্ষাতে পোপ ফ্রান্সিস বলেন, আপনি ইরানের সর্বোচ্চ নেতা সহ সব ধর্মীয় নেতাকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন পৌঁছে দেবেন। ইরানের সর্বোচ্চ নেতা যেসব কথা বলেছেন তার সঙ্গে আমি সহমত পোষণ করছি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, অতিরিক্ত দাবি দেওয়া উত্থাপন করে ইরানের পরমাণু সমঝোতা পুনরায় চালু করতে বাধা দিচ্ছে আমেরিকা।
বাহরাইন সফররত ল্যাভরভ মঙ্গলবার স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ রাশিদ আলে জিয়ানির সঙ্গে সাক্ষাতের পর একথা জানান। তিনি বলেন, আমেরিকা পরমাণু সমঝোতায় নতুন কয়েকটি ধারা সংযোজন করতে চায় এবং ওয়াশিংটনের এই নীতি অবস্থানের কারণে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা আবার শুরু করা যাচ্ছে না। ল্যাভরভ বলেন, আমেরিকা এমন সময় পরমাণু সমঝোতায় পরিবর্তন আনতে চায় যখন অন্য পক্ষগুলো এটিকে অক্ষত রাখার পক্ষপাতী। 2015 সালে স্বাক্ষরিত সমঝোতাটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত হয়ে আন্তর্জাতিক আইনে পরিণত হয়েছে বলেও এতে পরিবর্তন আনা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশেও কোনো ধরনের পরিবর্ধন বা বিয়োজন ছাড়াই পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করতে চায়। ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ আল আতিফি বলেছেন, জাতিসংঘের মধ্যস্থতায় শুরু হওয়া যুদ্ধবিরতির সুযোগ নিয়ে সৌদি নেতৃত্বাধীন আরব জোট ভাড়াটে যোদ্ধাদেরকে জড়ো করছে, কিন্তু ইয়েমেনের সামরিক বাহিনী এবং জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সৌদি আরবের ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না, বরং হুথি নেতা আব্দুল মালেক আল হুথির দিক নির্দেশনা মতো নিজেদের কর্মকাণ্ড সুষ্ঠুভাবে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। জেনারেল লাতিফি বলেন, আমরা আশা করেছিলাম জাতিসংঘের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তার মাধ্যমে চলমান সৌদি আগ্রাসনের অবসান ঘটবে এবং আস্থা ও দায়িত্বশীলতার জায়গা তৈরি হবে, কিন্তু আগ্রাসী শক্তিগুলোকে দেখা যাচ্ছে তারা যুদ্ধবিরতির শর্তাবলী মেনে চলতে রাজি নয়। গত রমজান মাসের প্রথম দিকে ইয়েমেন এবং সৌদি জোটের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। জাতিসংঘের মধ্যস্থতায় দুই মাসের জন্য এই যুদ্ধবিরতি কার্যকর হলেও ইয়েমেনের উপর সৌদি জোটের সর্বাত্মক অবরোধ কার্যত আগের মতোই রয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি রাষ্ট্রদূতদের বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, আমরা যাদেরকে উন্নয়নের অংশীদার বলতাম তারা এখন উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য ফরমায়েশ দিচ্ছে, অস্থিরতা সৃষ্টির জন্য বিভিন্ন রকমের শর্ত দিচ্ছে, এগুলো গ্রহণযোগ্য নয়। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের মতামত প্রদান প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন অসন্তোষ প্রকাশ করেছেন। আজ বুধবার সকালে গণমাধ্যমে পাঠানো বার্তায় তিনি তার অসন্তোষের কথা জানান। উল্লেখ্য, গত মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ডিকাপ টক অনুষ্ঠানে উপস্থিত থেকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হ্যাস বাংলাদেশের নির্বাচন, গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার সহ বিভিন্ন ইস্যুতে বক্তব্য দেন। এর আগেও গুম, নিখোঁজ, বিচার বহির্ভূত হত্যাসহ বিভিন্ন অভিযোগ উত্থাপনের জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী। গত সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, আমরা দরিদ্র ছোটখাটো দেশ, আমাদের উপরে মাতব্বরি একটু বেশি, মাতব্বরি তো দেখছেন প্রতিদিন, আর আপনারা তাদের উৎসাহ দেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা প্রতিদিন এক একটা ইস্যু নিয়ে আসে, আমরা তাদের বলতাম উন্নয়ন অংশীদার, এখন উন্নয়নের এক পয়সাও দেয় না, কিন্তু খালি পরামর্শ দিয়েই যাচ্ছে, উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য যত ধরনের ফরমায়েশ আছে সব দিচ্ছে, অস্থিরতা সৃষ্টির জন্য বিভিন্ন রকমের শর্ত দিচ্ছে, সেগুলো তো গ্রহণযোগ্য নয়। সাংবাদিকদের উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা অনুগ্রহ করে মার্কিন রাষ্ট্রদূতকে প্রশ্ন করবেন কেন তারা তাদের নিজ দেশে এ ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করতে পারেন না। প্রতি বছর প্রায় 1,00,000 মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্রে নিখোঁজ হয়, এমনকি শিশুরা তাদের হিসপ্যানিক পিতামাতার সঙ্গে পুনর্মিলন থেকে বঞ্চিত হয়। মার্কিন রাষ্ট্রদূতকে তাদের সমস্যা সম্পর্কে জিজ্ঞাসা করুন, বাংলাদেশ সম্পর্কে নয়। রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পরিচালনার দায়িত্ব বাংলাদেশেরই, যুক্তরাষ্ট্রের নয়। এমন মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী তার বার্তায় আরও লিখেছেন, যুক্তরাষ্ট্র যদি সংবাদপত্রের স্বাধীনতা চায় তাহলে রাশিয়ান টেলিভিশনের সম্প্রচারে কেন বাধা দিয়েছে? আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ভারত ও বাংলাদেশের মধ্যে তৃতীয় ট্রেন মিতালি এক্সপ্রেস বাণিজ্যিকভাবে চালু হয়েছে। মিতালি এক্সপ্রেস ভারতের পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে হলদিবাড়ি, চিলাহাটি, পার্বতীপুর হয়ে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত চলাচল করবে। নিউ জলপাইগুড়ি থেকে চিলাহাটির দূরত্ব 71 কিলোমিটার, চিলাহাটি থেকে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনের দূরত্ব 453 কিলোমিটার। এ দূরত্বে চলতে ট্রেনটির সময় লাগবে প্রায় 10 ঘণ্টা। রবি ও বুধবার মিতালি এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি থেকে ঢাকায় আসবে, আর সোম ও বৃহস্পতিবার ঢাকা থেকে নিউ জলপাইগুড়িতে যাবে। আজ সকালে নয়াদিল্লি থেকে ভার্চুয়াল ফ্ল্যাগ অফে ট্রেনের উদ্বোধন করেন বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম ও ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই উপলক্ষে বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম গত শনিবার ভারতে পৌঁছান। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী এবং তার ছেলে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে নোটিশ পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ইডি। কংগ্রেস দল কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে একে প্রতিহিংসার রাজনীতি বলে মন্তব্য করেছে। ইডির পক্ষ থেকে ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রাহুল গান্ধীকে 2 জুন এবং সোনিয়া গান্ধীকে 8 জুন ইডির দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে বিশিষ্ট আইনজীবী ও কংগ্রেসের সিনিয়র নেতা অভিষেক মনু সিংঘভি বলেন, প্রতিশোধের ভাবনাই এটি একটি মনগড়া অভিযোগ, এক্ষেত্রে ইডি কিছুই পাবে না। রাহুল গান্ধী দেশের বাইরে আছেন, তার জন্য সময় চাওয়া হবে। ভারতের তেলেঙ্গানা প্রদেশে প্রায় 2 দশক আগে বন্ধ হয়ে যাওয়া ঐতিহাসিক চারমিনার মসজিদ খুলে দেওয়ার দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা রশিদ খান। তিনি বলেছেন, এই মসজিদটি বহু বছর ধরে জনশূন্য হয়ে পড়ে আছে, এটিকে আমি আবাদ করতে চাই। এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে কুতুব মিনার নিয়ে চলমান বিতর্কের মধ্যে এবার চার মিনার নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। কংগ্রেসের সংখ্যালঘু নেতা রশিদ খান মসজিদে নামাজ পড়ার দাবিতে চার মিনার খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক হায়দরাবাদে চার মিনারে ধর্ণা অবস্থানের জন্য প্রচার শুরু করেছেন। একটি গণস্বাক্ষর অভিযানের মাধ্যমে ওই প্রচারণা শুরু হয়েছে, যাতে চার মিনার খোলার অনুমতি দেওয়ার দাবি জানানো হয়েছে। কংগ্রেস নেতা রশিদ খানের ওই দাবির তীব্র বিরোধিতা করেছে বিজেপি। বিজেপি বলছে, রশিদ খান রাজনৈতিক লাভের জন্য এই প্রসঙ্গ তুলেছেন। তেলেঙ্গানা বিজেপির মুখপাত্র এনভি সুভাষের অভিযোগ, রশিদ খান এই বিষয়টি তুলে পরিবেশ নষ্ট করতে চাচ্ছেন। রশিদ খান অবশ্য এই বিষয়ে বলেছেন,
ভাগ্যলক্ষ্মী মন্দির মে পূজা হরি তো বেশক হরে দো আমাকে কোনো ইতরাজ নেই হে বাস সাথে সাথ হামারি জো মসজিদ বিরান হে উসকো আবাদ করনা চাহিয়ে অর উসমে হাম নামাজ আদা করে বলকে আমাকে ইজাজত দেনা চাহিয়ে।
তিনি বলেন, সেখানে থাকা ভাগ্যলক্ষ্মী মন্দিরে পূজায় আমার আপত্তি নেই, কিন্তু আমাদের নির্জন মসজিদ জনবহুল হওয়া উচিত। আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি, সেজন্য মন্দিরে প্রার্থনা করাতে যেমন আপত্তি নেই, তেমনি আমাদের মসজিদ যেটা বিরান হয়ে আছে তাতে নামাজ পড়ার অধিকার দেওয়া হোক। কংগ্রেস নেতা রশিদ খান ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগে এবং পর্যটন ও সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে ওই বিষয়ে একটি সই সংগ্রহ অভিযান চালিয়ে নামাজের জন্য মসজিদটি খোলার আহ্বান জানিয়েছেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। পাকিস্তানের প্রধানমন্ত্রী আফগানিস্তানে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন। এমন সময় পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই হুঁশিয়ারি দিলেন যখন গত 15 আগস্ট 2021 থেকে ক্ষমতায় রয়েছে তালেবান। গেল কয়েক মাসে আফগানিস্তানে ব্যাপক সন্ত্রাসী হামলা ও বিস্ফোরণের ঘটনা ঘটছে। ওইসব হামলায় শত শত মানুষ হতাহত হয়েছে। এখন আফগানিস্তান থেকে পার্শ্ববর্তী দেশেও সশস্ত্র হামলার ঘটনা ঘটছে। অবশ্য দায়েশ কোনো কোনো হামলার দায়িত্ব স্বীকার করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী আজ তুরস্ক সফরের আগে সংবাদ সংস্থা আনাতোলির সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। তিনি আরও বলেন, আফগানিস্তানের অস্থিতিশীল পরিস্থিতি বাইরের দেশেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আমেরিকা ইউক্রেনকে উন্নতমানের রকেট লঞ্চার সরবরাহ করার যে পরিকল্পনা নিয়েছে তার মাধ্যমে ওয়াশিংটন মূলত রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি সৃষ্টি করেছে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ আজ একথা বলেছেন। আমেরিকা ইউক্রেনকে মাল্টিপল রকেট লঞ্চার সরবরাহ করার যে ঘোষণা দিয়েছে সে ব্যাপারে মন্তব্য করতে গিয়ে রিয়াবকভ এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, তার দেশ ইউক্রেনকে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে না, বরং মধ্যমপাল্লার উন্নত ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে, যা ইউক্রেনের অভ্যন্তরে যুদ্ধে ব্যবহার করবে কিয়েভ। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইউক্রেন যুদ্ধের দিকে সবার দৃষ্টি নিবদ্ধ থাকায় তুর্কি সরকার ইরাক ও সিরিয়ার উত্তরাঞ্চলে সেনা অভিযান জোরদার করেছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এটি পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন।
ইরাকের ভেতরে তুরস্কের সেনা অভিযান অব্যাহত রয়েছে। সর্বসাম্প্রতিক তুর্কি অভিযানে তুর্কি কুর্দিস্তানের ওয়ার্কার্স পার্টি বা পিকেকের 6 গেরিলা নিহত হয়েছে। কুর্দি গেরিলাদের দমনের অজুহাত দেখিয়ে বেশ কয়েক বছর ধরে ইরাক ও সিরিয়ায় জোরালো সেনা তৎপরতা চালিয়ে আসছে তুর্কি সরকার। একই অজুহাতে ইরাক ও সিরিয়ায় অবৈধভাবে ভূখণ্ড দখল করে রেখেছে এরদোগানের নেতৃত্বাধীন তুর্কি সরকার। দামেস্ক ও বাগদাদের ব্যাপক প্রতিবাদ সত্ত্বেও তুরস্কের এসব বলদর্পী তৎপরতা অব্যাহত রয়েছে। সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তুরস্কের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে বাগদাদ। বাগদাদ ও দামেস্ক সরকার নিরাপত্তা পরিষদে তুরস্কের বিরুদ্ধে প্রায়ই এ ধরনের অভিযোগ উত্থাপন করছে, কিন্তু তুর্কি সরকার ও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলো এসব অভিযোগকে তেমন একটা গুরুত্ব দিচ্ছে না। ইরাক ও সিরিয়ায় কুর্দি গেরিলাদের উপর প্রায়ই সেনা অভিযান চালানোর কারণে ও দেশ দুটির বিশাল ভূখণ্ড দখল করে রাখার কারণে এ দুই দেশেই তুরস্কের বিরুদ্ধে সব মহলের ক্ষোভ বাড়ছে। অন্যদিকে বিশ্ব সমাজের নিরাপত্তার কারণে তুরস্ক ইরাক ও সিরিয়ার ভূখণ্ডের উপর দখলদারিত্বের পরিধি ক্রমেই বাড়াচ্ছে। তুর্কি সরকার যদিও বলছে যে সিরিয়া ও তুরস্কের ভূখণ্ডের উপর আঙ্কারার কোনো লোভ নেই, কিন্তু তা সত্ত্বেও এই দুই দেশের ভেতরে বিপুল সংখ্যক সেনা ঘাঁটি নির্মাণ ও সামরিক সাজ সরঞ্জাম মোতায়েন খুবই সন্দেহজনক। তুর্কি সেনা অভিযানে ইরাক ও সিরিয়ার বেসামরিক নাগরিকদের যান ও মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। ইউক্রেন যুদ্ধের দিকে সবার দৃষ্টি নিবদ্ধ থাকায় তুর্কি সরকার ইরাক ও সিরিয়ার উত্তরাঞ্চলে সেনা অভিযান জোরদার করেছে। মার্কিন সরকার বর্ণবাদী ইসরায়েল ও ইউরোপীয় জোট তুরস্ককে তাদের কৌশলগত মিত্র বলে উল্লেখ করলেও তারা কুর্দি পিকেকে গেরিলাদেরই মূল সহযোগী। তারা কুর্দি গেরিলাদের অস্ত্র ও অর্থ দিচ্ছে, অথচ তুর্কি সরকার কেবল সিরিয়া ও ইরাকেই তার বিরত দেখাতে সচেষ্ট।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে ভরা মৌসুমে বাজারে চালের দাম নিয়ন্ত্রণ ও অবৈধ মজুদ ঠেকাতে সারা দেশে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। এ সম্পর্কে এবার শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির প্রতিবেদন।
ভরা মৌসুমে বাজারে চালের দাম নিয়ন্ত্রণ ও অবৈধভাবে মজুদ ঠেকাতে রাজধানী সহ সারা দেশে অভিযান চলছে। অভিযানের খবর পেয়ে চাল ব্যবসায়ীদের অনেকে দোকানপাট ফেলে পালিয়ে যায়। এদিকে দেশের বাজার থেকে চাল কিনে যারা প্যাকেটজাত করে বিক্রি করে তারা দেশের বাজার থেকে চাল কিনতে পারবে না, এই মর্মে একটি আইন প্রণয়নের প্রক্রিয়াও চলছে। খাদ্যমন্ত্রী আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
এক সপ্তাহ থেকে দেখছি যে চালের বাজার মানে হঠাৎ করে লাফে লেপে উঠছে, চাউলের বাজার এবং ধানের বাজার। তাহলে এই মুহূর্তে কিন্তু সাপ্লাইয়ের অভাব না, কারণ ভরা মৌসুমে সাপ্লাইয়ের অভাব নয়। প্রত্যেকটা চাউলের বাজারে, জেলার চাউলের আড়তে এবং মিলে, এমনকি গ্রাম অঞ্চলে ধানের আড়ত বা কেউ যদি ধান অবৈধভাবে কৃষক ছাড়া, কৃষকের বাড়িতে যেতে পারবো, কৃষক ছাড়া যদি কেউ কিনে মজুত রাখে সেখানে অভিযান চালানো হচ্ছে এবং এটা ধারাবাহিকভাবে চলবে।
ভরা মৌসুমেও চালের দাম বেড়ে যাওয়ার বিষয় নিয়ে গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয় এবং এর কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই নির্দেশের পর ধান চালের অবৈধ মজুদ ঠেকাতে মাঠে নামে খাদ্য মন্ত্রণালয়ের 8টি টিম, একই সাথে অবৈধ মজুদদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নিচ্ছে। তবে বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে, আওয়ামী লীগের ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে ভরা মৌসুমে চালের দাম বাড়ানো হচ্ছে। আজ রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন অভিযোগ তুলে ধরেন।
এখন তো ভরা মৌসুম, এখন তো আপনার বড় বেরোচ্ছে, এখন তো চালের দাম কমে আসার কথা, সেই জায়গায় চালের দাম বাড়ছে। এখানে আবার কারসাজি, সেই আওয়ামী দুর্বৃত্তদের, আওয়ামীর চোর লুটেরাদের কারসাজিতে এই দামকে তারা বাড়াচ্ছে, আবার মুনাফা লুটবে এবং আপনার সাধারণ মানুষের পকেট কেটে টাকা নিয়ে যাবে। এটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য, তাদের লক্ষ্য তো মানুষের কল্যাণ নয়।
এদিকে দেশে নিত্যপণ্যের দাম এখনই কমছে না বলে আজ সাফ জানিয়ে দিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। আজ বুধবার দুপুরে রংপুর পর্যটন মোটেলে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী বলেন, বৈশ্বিক অবস্থার কারণে দেশে নিত্যপণ্যের দাম বাড়ছে, জ্বালানি তেলের দাম বেড়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে, অপরদিকে দেশে অস্বাভাবিক হারে বেড়েছে ডলারের দাম, ফলে আমদানিকারকদের পরিবহন খরচ বেড়ে গেছে। মন্ত্রী বলেন, চালের দাম বাড়ার বিষয়টি মন্ত্রণালয় দেখভাল করছে, এ বিষয়ে ক্যাবিনেটে আলোচনা হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা, সুপ্রিয় শ্রোতা পাঠক বন্ধুরা, রেডিও তেহরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। বাংলাদেশে এখন জ্যৈষ্ঠ মাস, হাঁসফাঁস গরম, আম কাঁঠাল লিচু জাম পাকানো গরম, মাঝে মাঝে ঝড় বৃষ্টি হলেও গরম কিন্তু বেশ, আর অতিরিক্ত গরম সবসময় মানুষের জন্য ক্ষতিকর। এই গরমে সাধারণত যেসব রোগ ব্যাধিতে মানুষ আক্রান্ত হয়ে থাকে সে সম্পর্কে এবং তার প্রতিকার নিয়ে আজও কথা বলব বিশিষ্ট চিকিৎসক ডাক্তার আবু কামরান রাহুলের সঙ্গে। তিনি মেডিকেল অফিসার, মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন। সম্প্রতি তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে বিশেষ ট্রেনিং করছেন। তো জনাব ডাক্তার আবু কামরান রাহুল, রেডিও তেহরানে স্বাস্থ্য কথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ।
ডাক্তার আবু কামরান রাহুল, গরমকালের রোগ ব্যাধি এবং করণীয় সম্পর্কিত আলোচনার প্রথম পর্বে আপনি হিট স্ট্রোক, পেটের অসুখ, ত্বকের সমস্যা, হিট এক্সর্শন, সানবার্ন সহ নানা রোগের কথা বলেছিলেন এবং হিট স্ট্রোক ও পেটের সমস্যা এবং ত্বকের সমস্যা তার করণীয় কি সে সম্পর্কেও আমাদের শ্রোতাদের সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। এ বিষয়ক দ্বিতীয় পর্বের আলোচনার শুরুতে আপনার কাছে জানতে চাইব, আপনি হিট এক্সর্শনের কথা বলছিলেন, সেটি কি, কেন হয় এবং প্রতিকারে করণীয় কি?
হিট এক্সার্শন বা বাংলায় যাকে বলে তাপ নিঃশেষণ, সাধারণত গরম আবহাওয়ায় দীর্ঘক্ষণ পরিশ্রম করলে হিট এক্সার্শন হয়। হিট এক্সার্শনের সময় শরীরের তাপমাত্রা 37-40 ডিগ্রি সেলসিয়াস হয় সাধারণত। শরীরে প্রচণ্ড ঘাম হয় এবং এই ঘাম থেকে শরীরের সোডিয়াম, সবচেয়ে গুরুত্বপূর্ণ লবণ যেটা, সেটি বের হয়ে যায় এবং এর ফলে বিভিন্ন লক্ষণ দেখা যায়। তার মধ্যে যেমন ত্বক অনেক গরম হয়ে যায়, প্রচণ্ড ঘাম হয়, অনেক বেশি মাথা ব্যথা হয়, দুর্বলতা হয়, ক্লান্তি এবং বিরক্তি ভাব হয়, অনেক বেশি ডিহাইড্রেশন হয় এবং হৃৎপিণ্ডের স্পন্দন বেড়ে যায়। এরকম পরিস্থিতিতে রোগীকে যত তাড়াতাড়ি সম্ভব তাপ থেকে ছায়া নিয়ে যেতে হবে, কাপড় চোপড় খুলে ঠান্ডা পানি স্প্রে করে ফ্যান সেরে শীতল করতে হবে, পানি স্বল্পতা পূরণের জন্য খাবার স্যালাইন অনেক বেশি খেতে হবে কিংবা শিরায় স্যালাইন দিতে হবে, এবং চিকিৎসা না করলে তাপ নিঃসরণ হিট স্ট্রোকে কিন্তু পরিণত হতে পারে।
ডাক্তার রাহুল, স্যান বার্নের কথা শোনা যায় গরমকালে হয়, এ সম্পর্কে আপনি যদি একটু বুঝিয়ে বলেন।
সানবার্ন বা রুদেপুরা, এটি সাধারণত যদি কেউ দীর্ঘক্ষণ সূর্যলোকে থাকে তখন ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মি ত্বকে প্রবেশ করে এবং সানবার্ন নামক অবস্থার সৃষ্টি করে। এই অবস্থায় ত্বক শুষ্ক ও লাল হয়ে যায় এবং একটু একটু চুলকায়, সাথে বমি বমি ভাব, জ্বর ও ঠান্ডা থাকতে পারে। সেক্ষেত্রে পুরো গুরুতর হতে পারে এবং সেক্ষেত্রে ফুসকাও পড়তে পারে এবং অবস্থার উন্নতি হলে অনেক সময় ত্বকে কুসা উঠতে পারে। সানবার্নটা সাধারণত গ্রীষ্মকালীন সময়ে বেশি পরিলক্ষিত করা হয় এবং এই সানবার্ন স্কিন ক্যান্সারের সম্ভাবনাও বেশ খানিকটা বাড়িয়ে দেয়। আর এই সানবার্ন থেকে বাঁচার জন্য আমাদেরকে ভালো কোম্পানির কোনো লোশন মুখ গলা ও হাতে লাগাতে হবে বাইরে বের হওয়ার সময়, এবং বাইরে বের হলে আমরা ছাতা অবশ্যই ছাতে রাখতে হবে।
শ্রোতা বন্ধুরা, আপনারা স্বাস্থ্য কথার আসরে বিশিষ্ট চিকিৎসক আবু কামরান রাহুলের গরমকালের রোগ ব্যাধি নিয়ে দ্বিতীয় ও শেষ পর্বের আলোচনা শুনছেন। ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
মিউজিক বিরতির পর আবারও ফিরলাম। ডাক্তার রাহুল, এই গরমকালে শিশুদের খাওয়া দাওয়া এবং সতর্ক থাকা এসব বিষয়ে যদি আপনি কিছু পরামর্শ দেন।
আসলে গরমের সময় বাচ্চাদের প্রতি আমাদেরকে আরো বেশি সতর্ক হতে হবে। এই সময় বাচ্চারা অসুস্থ বেশি হয়ে পড়ে তুলনামূলকভাবে। সেক্ষেত্রে কয়েকটি জিনিস আমাদেরকে অবশ্যই লক্ষ্য করতে হবে। তার মধ্যে যেমন শিশুর শরীরের লবণ এবং পানির ঘাটতি যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে। 6 মাসের কম বয়সী শিশুদেরকে বারবার বুকের দুধ খাওয়াতে হবে এবং বুকের দুধ সরবরাহ ঠিক রাখতে মার নিয়মিত খাবারের পাশাপাশি বেশি করে পানি, ডাবের পানি, ফলের রস, দুধ পান করতে হবে। আর 6 মাসের উপরের শিশু সাধারণত তাদেরকে দুধের পাশাপাশি আমরা অল্প অল্প করে ঠান্ডা ফুটানো পানি, ডাবের পানি, ফলের রস পান করাতে হবে। তবে গাম বেশি হলে সঠিকভাবে প্রস্তুত খাবার স্যালাইন মাঝে মধ্যে খেতে দিতে হবে। দ্বিতীয়ত, শরীর শীতল রাখতে হবে, শিশুকে নিয়মিত গোসল করাতে হবে আর বেজা গামছা বা তোয়ালে দিয়ে মাথা সহ পুরো শরীর বারবার মুছে দিতে হবে। শিশুর জামা কাপড় হতে হবে আরামদায়ক এবং শিশুকে সুতি ও হালকা রঙের ডিলা জামা কাপড় পরালে ভালো হয়। সাধারণত গরমের সময় গড় ঠান্ডা রাখতে হবে। গড়ের ভিতর প্রচুর পরিমাণ আলো বাতাস আসতেছে কিনা না সে বিষয়ে নিশ্চিত হতে হবে। ফ্যান বা এসি সহনীয় মাত্রায় ছেড়ে রাখতে হবে। আবার কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে, যে শিশু ঠিকমতো যথেষ্ট প্রস্রাব করছে কিনা না, প্রস্রাবের রং কেমন, শিশুর চোখ মুখ শুকনো হয়ে যাচ্ছে কিনা, জিহ্বা শুকে যাচ্ছে কিনা, শিশু অতিরিক্ত কিটকিটে ও অস্থির হয়ে যাচ্ছে কিনা না, সেক্ষেত্রে আমরা চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
আচ্ছা, বয়স্ক, বিশেষ 65 বা তার চেয়েও বেশি বয়স্ক মানুষের জন্য আপনার পরামর্শ কি হবে?
গ্রীষ্ম বা গরমকালীন সময়ে বয়স্কদের অসুস্থ হওয়ার প্রবণতা তুলনামূলকভাবে একটু বেশি। সেক্ষেত্রে আমাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন, এই সময় প্রচুর পরিমাণ পানি পান করতে হবে। মাঝে মধ্যে ডাবের পানি, লবণ পানি, স্যালাইন পানি পান করতে হবে। রাস্তাঘাটে কোলা পানি বা খাবার সেগুলো থেকে পরিহার করতে হবে। অতিরিক্ত চা কফি শরীরকে আরও পানি শূন্য করতে পারে, সেক্ষেত্রে অতিরিক্ত চা পানি পরিহার করতে হবে এবং হালকা রঙের পাতলা সুতোর ডিলে ডালা জামা কাপড় পরতে হবে, যাতে করে বাতাস চলাচল করতে পারে। গেমে গেলে গাম মুছে ফেলতে হবে এবং কাপড় পাল্টাতে হবে, কারণ গাম বসে গেলে ঠান্ডা লেগে যেতে পারে। আর বাইরের খাবার না খেয়ে বাসা বাড়িতে খাবার প্রস্তুত করার চেষ্টা করতে হবে, এতে করে ফুড পয়জনিং কম হবে। এবং বাহিরে যাওয়ার ব্যাপারে সকাল 10টা থেকে 11টা এবং বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত প্রখর রোদ থাকে, সে সময় বাহিরে বের না হলেই ভালো। আর যদি বের হতে হয় সেক্ষেত্রে ছাতা ব্যবহার করতে হবে। প্রতিদিন স্বাভাবিক তাপমাত্রা পানি দিয়ে গোসল করতে হবে। গামে বেজা কাপড় আবার পরলে ত্বকে সমস্যা হতে পারে। তাহলে এইসব কিছু সাবধানতা অবলম্বন করলে বয়স্কদের গ্রীষ্মকালীন সময় সুস্থ থাকতে পারবে।
জনাব ডাক্তার আবু কামরান রাহুল, রেডিও তেহরানের শ্রোতাদের উদ্দেশ্যে স্বাস্থ্য সচেতনতা নিয়ে আর কিছু বলবেন কি?
আসলে স্বাস্থ্যই সকল সুখের মূল, সেক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কে আমরা নিজে জানবো এবং অন্যকে জানাবো। আর আজকে রেডিও তেহরান শ্রোতাদের উদ্দেশ্যে আমি একটু পরামর্শ দিতে চাই, সেটা হচ্ছে আমরা যখনই অসুস্থ হই আমরা নিজ থেকে কিংবা ফার্মাসিস্টের পরামর্শে আমরা এক কোর্স অ্যান্টিবায়োটিক খেয়ে তারপরে চিকিৎসকের কাছে যাই, তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমাদের অসুখটা কমতেছে না, বরং অ্যান্টিবায়োটিকটা আমাদের রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে পরবর্তীতে আমাদের এই অ্যান্টিবায়োটিকটা কাজ করবে না এবং আমাদের চিকিৎসা খরচটাও বেড়ে যাবে। তাই আপনাদের কাছে আমার আজকের এই সচেতনমূলক পরামর্শ হচ্ছে যে আসলে আমরা যখনই অসুস্থ হব আমরা চিকিৎসকের পরামর্শ নিব, কারণ দিন দিন আমাদের অ্যান্টিবায়োটিক এত রেজিস্ট্যান্স হচ্ছে, ভবিষ্যতে দেখা যাবে যে আমাদের সাধারণ কোনো অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি আমি এই গ্রীষ্মকালীন সময়ে, সবাই ভালো থাকবেন।
তো জনাব ডাক্তার আবু কামরান রাহুল গরমকালের নানান রোগ ব্যাধি এবং করণীয় নিয়ে রেডিও তেহরানের সাথে দুই পর্বের আলোচনায় সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ।
আর শ্রোতা পাঠক বন্ধুরা, বিশিষ্ট মেডিসিন বিষয়ক চিকিৎসক ডাক্তার আবু কামরান রাহুলের কাছ থেকে গরমকালের নানাবিধ রোগ ও প্রতিকার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। তো আমাদের আজকের স্বাস্থ্য কথার আসরের সময় শেষ হয়ে এসেছে। আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন এ কামনা করে আজ এখানেই বিদায় চাইছি।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে প্রাথমিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, এক জুন বুধবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম। ইউক্রেনে অত্যাধুনিক রকেট ব্যবস্থা পাঠাবে যুক্তরাষ্ট্র, বলেছেন বাইডেন, দৈনিক প্রথম আলো। রাজপথ দখলের নির্দেশ আওয়ামী লীগের, দৈনিক মানবজমিন। বিশ্বজুড়ে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি কবে নিয়ন্ত্রণে আসবে, দৈনিক যুগান্তর। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বাংলাদেশকে পরিচালনার দায়িত্ব যুক্তরাষ্ট্রের নয়, দৈনিক কালের কণ্ঠ। আওয়ামী নেতাদের ভাষা পরিবর্তনের পরামর্শ দিলেন ফখরুল, দৈনিক নয়া দিগন্ত। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম। সেন্সর বিতর্কের মাঝেও স্বমেজাজে, এখনো চিঠি পায়নি, ফের দাবি দিলীপের, দৈনিক সংবাদ প্রতিদিন। যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার জেরে অস্ত্র কেনাবেচা নিষিদ্ধ হল কানাডায়, দৈনিক আজকাল। এবং বেআইনি অর্থ লেনদেনের অভিযোগ, সোনিয়া এবং রাহুল গান্ধীকে নোটিশ পাঠালো ইডি, দৈনিক আনন্দবাজার পত্রিকা।
শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম। দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে ইউক্রেনকে অত্যাধুনিক প্রযুক্তির রকেট ব্যবস্থা সরবরাহ করতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই রকেট ব্যবস্থা ব্যবহার করে দীর্ঘ দূরত্বে রকেট ছোড়া যাবে। $70 কোটি মূল্যের নতুন অস্ত্র সহায়তা প্যাকেজের আওতায় ইউক্রেনকে এই রকেট ব্যবস্থা সরবরাহ করবে ওয়াশিংটন, খবর রয়টার্সের। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আজ বুধবার এই সহায়তা প্যাকেজ উন্মোচন করা হতে পারে। জ্যেষ্ঠ মার্কিন প্রশাসনিক কর্মকর্তারা বলেছেন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম সরবরাহ করবে, যা 80 কিলোমিটার দূর পর্যন্ত থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। রাশিয়ার ভেতরে হামলা চালাতে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে না বলে ইউক্রেন আশ্বাস দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দৈনিক মানবজমিন এক খবরে লিখেছে দলীয় নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। কর্মসূচির বিপরীতে কর্মসূচি, আঘাতের বিপরীতে পাল্টা আঘাত, এই নীতিতে এখন থেকে মাঠে থাকবে আওয়ামী লীগ। বিরোধীরা যাতে অযৌক্তিক ইস্যুতে মাঠ দখল করতে না পারে সেজন্য নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছেন কেন্দ্রীয় নেতারা। গতকাল বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং সহযোগী সংগঠনগুলোর নেতাদের সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকর্মীদের যৌথ সভা থেকে এসব নির্দেশনা দেয়া হয়। বৈঠক প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন আন্দোলনের নামে আগুন সন্ত্রাস করলে জবাব রাজপথেই দেয়া হবে, সেজন্য আপনাদের প্রস্তুত হতে নেত্রীর নির্দেশে এই সভা ডেকেছি।
দৈনিক যুগান্তরের খবর, বিশ্বের প্রায় সব দেশে নিয়ন্ত্রণহীনভাবে জিনিসপত্রের দাম বাড়ছে। মূল্যস্ফীতির চাপে বিভিন্ন দেশের সাধারণ মানুষ এখন দিশাহারা। বিভিন্ন দেশে মূল্যস্ফীতির যে সরকারি হিসাব দেওয়া হচ্ছে, বাস্তবে সেটি তার চেয়ে বেশি বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এই মূল্যস্ফীতি অব্যাহত রয়েছে, এর গতি ধীর হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক এরই মধ্যে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার জন্য সুদের হার বাড়ানো শুরু করেছে। প্রশ্ন হচ্ছে, মূল্যস্ফীতি কোথায় গিয়ে ঠেকবে? দ্রব্যমূল্য কি এভাবে বাড়তেই থাকবে? এ বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন করেছে বিবিসি বাংলা। অর্থনীতিবিদদের বরাতে প্রতিবেদনে বলা হয়, একটি অর্থনৈতিক মন্দার ভেতর দিয়েই এই মূল্যস্ফীতির অবসান হতে পারে।
দৈনিক কালের কণ্ঠের খবর, রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পরিচালনার দায়িত্ব বাংলাদেশেরই, যুক্তরাষ্ট্রের নয়। সাংবাদিকদের কাছে বুধবার পাঠানো এক বার্তায় একথা আবারও স্মরণ করিয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সেই সঙ্গে তিনি দেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে বিদেশি দূতদের মতামত জানতে চেয়ে সাংবাদিকদের প্রশ্ন করার প্রবণতায় অসন্তোষ প্রকাশ করেছেন। রাষ্ট্রদূতদের তাদের দেশের বিষয়ে প্রশ্ন করতেও তিনি সাংবাদিকদের পরামর্শ দিয়েছেন। ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে গত মঙ্গলবার কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিকাপ আয়োজিত অনুষ্ঠান ডিকাপ টক এ উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডিহাস। সেখানে তিনি বাংলাদেশের নির্বাচন, গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার সহ বিভিন্ন ইস্যুতে বক্তব্য দেন। প্রশ্নোত্তর পর্বেও এসব বিষয় ঘুরে ফিরে এসেছে। বাংলাদেশ নিয়ে বিদেশি দূতের খোলামেলা বক্তব্যে এবং সাংবাদিকদের প্রশ্নে দৃশ্যত অসন্তুষ্ট ও ক্ষুব্ধ পররাষ্ট্রমন্ত্রী।
বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রধান নেতাদের নিয়ে আওয়ামী লীগের নেতাদের কটূক্তির সমালোচনা করে তাদেরকে ভাষা পরিবর্তনের পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশের কৃষি বিপ্লব শহীদ জিয়ার নীতি কর্মসূচি শীর্ষক সেমিনারে বক্তব্যকালে এমন কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ নেতাদের ভাষাতেই আওয়ামী লীগের সংস্কৃতি সম্পর্কে ধারণা দেয় উল্লেখ করে ফখরুল বলেন, জিয়াউর রহমানকে এরা মুছে ফেলতে চায়, তার নাম মুছে ফেলতে চায়, যার যতটুকু অবদান আছে ততটুকু আমরা স্বীকার করি। এটা আমাদের জিয়াউর রহমান শিখিয়েছেন, ম্যাডাম খালেদা জিয়া শিখিয়েছেন, আর তারা প্রতিনিয়ত আমাদের নেতৃবৃন্দকে হেয় অবজ্ঞা করে খারাপ কথা বলে। আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই, ভাষার পরিবর্তন করেন। সরকারের লুটপাট ও দুর্নীতির কারণে এই ভরা মৌসুমে চালের দাম বেড়েছে উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এবারে ভারতের বিস্তারিত খবর। দৈনিক আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবরে লেখা হয়েছে, বেআইনিভাবে অর্থ লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং তার ছেলে রাহুলকে নোটিশ পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে বুধবার একথা জানানো হয়েছে। ইডির তরফে বলা হয়েছে, ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রাহুলকে 2 জুন এবং সোনিয়াকে 8 জুন ইডির দফতরে হাজির হতে হবে। আইনজীবী তথা কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি বুধবার ইডির নোটিশ প্রসঙ্গে বলেন, এটি বেআইনি অর্থ লেনদেনের মামলার এক অদ্ভুত নোটিশ, যার সঙ্গে কোনো আর্থিক লেনদেন জড়িত নেই। এটি পুরোপুরি প্রতিহিংসার রাজনীতি, আমরা ঐক্যবদ্ধভাবে এর মোকাবিলা করব।
দৈনিক আজকাল পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুক হামলার জেরে পাশের দেশ কানাডায় নিষিদ্ধ হচ্ছে অস্ত্র বেচাকেনা। সব ধরনের হ্যান্ডগান সহ শিশুদের খেলনা পিস্তলও নিষিদ্ধ করতে যাচ্ছে ট্রুডো সরকার। এলক্ষ্যে খুব দ্রুতই দেশের পার্লামেন্টে উত্থাপন করা হবে অস্ত্র নিয়ন্ত্রণ আইন বিল। এক একটি বন্দুক হামলায় প্রাণ হারাচ্ছেন অসংখ্য সাধারণ মানুষ। সম্প্রতি টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে বন্দুকধারীর অতর্কিত হামলায় 21 জনের মৃত্যুর পর নড়ে চড়ে বসেছে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশগুলো। এরই ধারাবাহিকতায় এবার বাড়তি সতর্কতা হিসেবে নিজেদের অস্ত্র নিয়ন্ত্রণ আইন আরো কঠোর করার উদ্যোগ নিয়েছে কানাডা সরকার। খবর বিবিসির। সোমবার এক সংবাদ সম্মেলনে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, প্রস্তাবিত নতুন আইনে নিষিদ্ধ করা হবে সব ধরনের বন্দুক ক্রয় বিক্রয়, এমনকি নিষিদ্ধ করা হবে খেলনা বন্দুক বা পিস্তলও। আর এই আইন পাশ হলে দেশের কোথাও আর বন্দুক বেচাকেনা বা আমদানি সম্ভব হবে না বলেও জানান তিনি। শ্রোতাবন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছে।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
কোরআনের আলো। শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসীর বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আজ আমরা এই সুরার ১৩ থেকে ২১ নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসীর উপস্থাপন করব। প্রথমে ১৩ থেকে ১৬ নম্বর পর্যন্ত তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
يَوْمَ يُدَعُّونَ إِلَى نَارِ جَهَنَّمَ دَعَا هَذِهِ النَّارُ الَّتِي كُنْتُمْ بِهَا تُكَذِّبُونَ أَفَسِحْرٌ هَذَا أَمْ أَنْتُمْ لَا تُبْصِرُونَ اصْلَوْهَا فَاصْبِرُوا أَوْ لَا تَصْبِرُوا سَوَاءٌ عَلَيْكُمْ إِنَّمَا تُجْزَوْنَ مَا كُنْتُمْ تَعْمَلُونَ
যেদিন তাদেরকে ধাক্কা মারতে মারতে নিয়ে যাওয়া হবে জাহান্নামের আগুনের দিকে, তাদেরকে বলা হবে এটা হলো জাহান্নামের সেই আগুন যাকে তোমরা মিথ্যে প্রতিপন্ন করেছিলে। তবে কি এই আজাব জাদু, নাকি তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ না? তোমরা এতে প্রবেশ করো এবং দগ্ধ হও, অতঃপর তোমরা ধৈর্য ধারণ করো অথবা ধৈর্য ধারণ না করো, উভয়ই তোমাদের জন্য সমান। তোমরা যা করতে শুধুমাত্র তারই প্রতিফল তোমাদেরকে দেয়া হচ্ছে।
যুগে যুগে নবীর রাসূলদের বিরুদ্ধাচরণকারীদের একটি অভিন্ন কৌশল ছিল এই যে, তারা নবীদের পক্ষ থেকে দেখানো মুজিজা বা অলৌকিক নিদর্শনকে জাদু ও ভেলকিবাজি বলে অভিহিত করত। তারা বলত, এ ব্যক্তি অর্থাৎ নবী আমাদেরকে জাদু করেছে এবং আমাদের চোখের সামনে পর্দা ফেলে দিয়েছে, ফলে আমরা আসল জিনিস দেখতে পাচ্ছি না। তাদের এই অদ্ভুতপূর্ণ আচরণের জবাবে এই আয়াতগুলোতে বলা হচ্ছে, যখন এসব কাফির জাহান্নামের আগুন সচক্ষে দেখতে পাবে এবং এর দাহ শক্তি অনুভব করবে, তখন তাদেরকে বলা হবে, এটুকু কি তাহলে জাদু, নাকি তোমাদের চোখ ভুল করে আগুন দেখতে পাচ্ছে?
নবী রাসূলদের বিরুদ্ধাচরণকারী কাফিররা পার্থিব জীবনে আরেকটি কথা বলত। তারা নবীদের বলত, তুমি আমাদের কিয়ামত সম্পর্কে সতর্ক করো বা না করো, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না, আমরা তোমার কথা শুনব না। তাদের এই বক্তব্যের জবাবে এখানে বলা হচ্ছে, কিয়ামতের দিন এ ধরনের কাফিরদের বলা হবে, তোমরা আজ আগুনে দগ্ধ হওয়ার সময় ধৈর্য ধারণ করো অথবা আর্তনাদ করো, তাতে আল্লাহর কিচ্ছু যায় আসে না, এ আগুন থেকে তোমাদের আর কোনোদিন মুক্তি মিলবে না।
এই চারাতের শিক্ষণীয় কয়েকটি বিষয় হচ্ছে, ১. সত্যের মোকাবেলায় হঠকারিতা ও গোয়ার্তুমির শাস্তি অত্যন্ত কঠিন ও ভয়াবহ হয়। ২. কিয়ামতের দিনে বিচার হবে ন্যায় বিচার, সেদিন মানুষ তার কৃতকর্মের সঠিক প্রতিদান পাবে।
এবারে সূরা তুরের ১৭ থেকে ১৯ নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
إن المتقين في جنات ونعيم فاكهين بما آتاهم ربهم ووقاهم ربهم عذاب الجحيم كلوا واشربوا هنيئا بما كنتم تعملون
নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে জান্নাতে ও অফুরন্ত আরামায়েশে, তাদের রব তাদেরকে যা দিয়েছেন তারা তা সানন্দে উপভোগ করবে এবং তাদের রব তাদেরকে রক্ষা করেছেন জাহান্নামের শাস্তি থেকে। তাদেরকে বলা হবে, তোমরা যে আমল করতে তার প্রতিদান স্বরূপ তোমরা তৃপ্তির সাথে পানাহার করতে থাকো।
পবিত্র কোরআনের শিক্ষার একটি আকর্ষণীয় দিক হচ্ছে এখানে ভয় ও আশা এবং সতর্কতা ও সুসংবাদ পাশাপাশি দেওয়া হয়েছে, যাতে কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ না হয় এবং অনর্থক মিথ্যা আশাও না করে। আগের আয়াতগুলোতে জাহান্নামীদের শাস্তি বর্ণনা করার পরপরই এই তিন আয়াতে জান্নাতীদের অফুরন্ত নিয়ামতের কথা উল্লেখ করে বলা হচ্ছে, জান্নাতীরা সেদিন দুই কারণে আনন্দে মাতোয়ারা হবে। প্রথমত, তারা অফুরন্ত নিয়ামত পেয়ে ধন্য হবে, এবং দ্বিতীয়ত, আল্লাহ তাদের অপরাধগুলো ক্ষমা করে তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন।
এই তিন আয়াতের কয়েকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, এক, জান্নাতের চাবি হচ্ছে তাকওয়া, পবিত্রতা ও পবিত্র জীবন। যদি তাকওয়া বা খোদাভীতি না থাকে তাহলে শুধুমাত্র ঈমান দিয়ে পার পাওয়া যাবে না। দুই, পার্থিব জীবনে যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে গুনার কাজ থেকে বেঁচে থাকে আল্লাহ তাআলা পরকালে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন। এবারে এই সূরার ২০ ও ২১ নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
মুত্তাকিনা আলা সুররিম মাসফুফাতিন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাইই কুল্লু মরিইন বিমা কাসাবা রাহীন।
তারা বসবে শ্রেণীবদ্ধভাবে সজ্জিত আসনে হেলান দিয়ে, আর আমরা তাদের মিলন ঘটাব ডাগর চোখ বিশিষ্টা হুরদের সঙ্গে। আর যারা ইমান আনে আর তাদের সন্তান সন্ততি ইমানে তাদের অনুগামী হয়, আমরা তাদের সাথে মিলিত করব তাদের সন্তান সন্ততিকে, এবং তাদের কর্মফল আমরা একটু কমাব না। হ্যাঁ, প্রত্যেক ব্যক্তি তার নিজ কৃতকর্মের জন্য দায়ী।
এই দুই আয়াতে জান্নাতীদের প্রতি আল্লাহর আরও কিছু অনুগ্রহের কথা উল্লেখ করে বলা হচ্ছে, জান্নাতে তারা নেককার ব্যক্তিদের সান্নিধ্য পাওয়ার সুযোগ লাভ করবে এবং আনন্দময় পরিবেশ উপভোগ করবে। তাদের জন্য আল্লাহ তাআলা পবিত্র ও পরমা সুন্দরী স্ত্রীর ব্যবস্থা করবেন। এমনকি যেসব ইমানদার নারী ও পুরুষ পার্থিব জীবনে পরস্পরের স্বামী স্ত্রী ছিল, তারা জান্নাতেও পরস্পরের সঙ্গে মিলিত হওয়ার সৌভাগ্য অর্জন করবে। ইমানদার সন্তানদেরও আল্লাহ তাআলা জান্নাতে ইমানদার পিতামাতার সঙ্গে মিলিত হওয়ার তৌফিক দেবেন, যাতে একটি পরিবার পূর্ণতা পায় এবং তাদের মনে কোনো কষ্ট না থাকে। সেদিন আল্লাহ তাআলা ইমানদার সন্তানদের আমলে ঘাটতি থাকলেও তা পূরণ করে পিতামাতার মতো উচ্চ মর্যাদা দান করবেন, আর এজন্য পিতামাতার কর্মফল মোটেও হ্রাস করা হবে না।
এই দুই আয়াতের কয়েকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, এক, জান্নাতের জীবনেও পবিত্রতার মানদণ্ড বজায় থাকবে। সেখানেও নারী পুরুষের অন্তরঙ্গ সম্পর্ক হবে বিবাহের মাধ্যমে, এবং সে বিবাহ আল্লাহ তাআলা নিজে দিয়ে দেবেন, কোনো ধরনের বলগাহীন যৌনতা সেখানে থাকবে না। দুই, পার্থিব জীবনে যারা বেগানা নারী ও বেগানা পুরুষ থেকে দৃষ্টি বাঁচিয়ে রেখেছে, কিয়ামতের দিন তাদেরকে পবিত্র সঙ্গী বা সঙ্গিনী দিয়ে পরিতৃপ্ত করা হবে। তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
وزد وبارك على آل محمد صل على محمد وآل محمد صل على محمد وآل
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ফিলিস্তিনে ইয়েমেনের জনগণের অধিকার রক্ষার প্রশ্নে নিজের অবস্থান স্পষ্ট করুন, পোপ ফ্রান্সিসের প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আহ্বান। বাংলাদেশের ঘরোয়া বিষয়ে বিদেশি রাষ্ট্রদূতদের হস্তক্ষেপমূলক বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।